দানিয়েলের পুস্তক সংখ্যা ১০৭। ভাববাদী বৃত্তান্ত। জেরোবোয়াম থেকে যোশিয়া পর্যন্ত এবং প্রাচীন পথসমূহের পুনঃপ্রতিষ্ঠা।
১৮৫৪ সালে যুক্তরাষ্ট্রের প্রোটেস্ট্যান্টরা মিলারাইট আন্দোলন থেকে বিচ্ছিন্ন হয়ে বাবিলনের কন্যা হিসেবে তাদের ভবিষ্যৎবাণীমূলক অবস্থান গ্রহণ করে, যার প্রতীক ছিল জেরোবোয়াম যখন তার উত্তরের ১০টি গোত্র দক্ষিণের যিহুদা রাজ্য থেকে বিচ্ছিন্ন হয়। তখন তিনি একটি নকল উপাসনা ব্যবস্থা প্রতিষ্ঠা করেন। জেরোবোয়ামের ২টি সোনার বাছুর, একটি বেতেল নগরে অর্থ ঈশ্বরের গৃহ গির্জা এবং আরেকটি দান এ অর্থ বিচার রাষ্ট্র, যুক্তরাষ্ট্রকে চিহ্নিতকারী গির্জা ও রাষ্ট্রের মিথ্যা ব্যবস্থার প্রতীক ছিল। জেরোবোয়ামের নকল গির্জা রাষ্ট্র ব্যবস্থার সব উপাদানই আরনের বিদ্রোহে উপস্থাপিত একই কাঠামোর আদলে নির্মিত ছিল। অতএব জেরোবোয়ামের নকল উপাসনা ব্যবস্থা ছিল আরনের নকল উপাসনা ব্যবস্থার প্রতিচ্ছবি।
জেরোবোয়ামের নকল ব্যবস্থা সেই উপাসনা ব্যবস্থার প্রতিনিধিত্ব করেছিল যা প্রোটেস্ট্যান্ট বাদ প্রথম স্বর্গদূতের আন্দোলন থেকে বিচ্ছিন্ন হয়ে সমর্থন করেছিল, এবং এভাবে পোপতন্ত্রের রোমীয় পশুর কন্যা কিংবা তার প্রতিমূর্তি হয়ে উঠেছিল। জেরোবোয়ামের এই নকল ব্যবস্থার প্রতিষ্ঠার একেবারে সূচনাতেই যিহুদা থেকে আসা একজন নবী তার বেদী ও মিথ্যা উপাসনা ব্যবস্থার বিরুদ্ধে দাঁড়িয়েছিলেন। ১৮৪৪ সালে রোমের কন্যা হিসেবে উপস্থাপিত এক উপাসনা ব্যবস্থা প্রতিষ্ঠার ভূমিকায় ধর্মত্যাগী প্রোটেস্ট্যান্ট বাদের একেবারে সূচনা লগ্নে মিলারাইটরা বিশ্বাসের দ্বারা স্বর্গীয় পবিত্র স্থানের অতিপবিত্র স্থানে প্রবেশ করেছিল এবং বিশ্রাম দিনকে স্বীকার করেছিল, আর এভাবে তারা রোমের কন্যাদের প্রতি এক ভবিষ্যৎবাণীমূলক তিরস্কার হয়ে দাঁড়িয়েছিল, যারা রোমের কর্তৃত্বের চিহ্ন রবিবারের উপাসনা পালন করা অব্যাহত রাখার পথই বেছে নিয়েছিল।
যিহুদার যে নবী জেরোবোয়ামের মুখোমুখি হয়েছিলেন তিনি তখনই সেখানেই একটি ভবিষ্যৎবাণী ঘোষণা করলেন,
আর তিনি সদাপ্রভুর বাক্যে বেদীর বিরুদ্ধে চিৎকার করে বললেন, হে বেদী, বেদী, সদাপ্রভু এইরূপ বলেন, দেখ, দাউদের গৃহে যোশিয়া নামে এক পুত্র জন্মাবে, আর উচ্চ স্থানগুলির পুরোহিতদের যারা তোমার উপর ধূপ জ্বালায় তাদের সে তোমার উপরেই বলি দেবে, এবং মানুষের অস্থি তোমার উপর পোড়ানো হবে, এবং সেই দিনই তিনি একটি চিহ্ন দিলেন বলে, এই সেই চিহ্ন যা সদাপ্রভু বলেছেন, দেখ, বেদীটি বিদীর্ণ হবে এবং তার উপরে যে ছাই আছে তা ঢেলে ফেলা হবে। এক রাজাবলি ১৩ ভাব ২০।
ভবিষ্যৎবাণীতে বেদী শব্দটির দ্বিগুণকরণ অন্তর্ভুক্ত ছিল। ভবিষ্যৎবাণীতে কোনো শব্দ বা বাক্যাংশের দ্বিগুণকরণ দ্বিতীয় স্বর্গদূতের বার্তার প্রতীক নির্দেশ করে, ফলে ১৮৫৪ সাল চিহ্নিত হয় যখন দ্বিতীয় স্বর্গদূত আগমন করেন এবং প্রোটেস্ট্যান্ট বাদ পতিত হয়ে বাবিলনের কন্যা হয়ে পড়ে। একই সময়ে নবী একটি চিহ্ন দিলেন, যেমন ১৮৫৪ সালে মিলারাইটরা বিশ্রাম দিনের চিহ্নটি স্বীকৃতি দিয়েছিল। পরবর্তী পদগুলোতে জেরোবোয়াম নবীকে হুমকি দিলে তার হাত শুকিয়ে গেল, এর মাধ্যমে কপাল বা হাতে চাপিয়ে দেওয়া বাবিলনের চিহ্নের প্রতি ইঙ্গিত করা হয়েছে, যা গ্রহণ করলে মানুষ আত্মিকভাবে চিরকালের জন্য পঙ্গু হয়ে পড়ে।
এই গবেষণার উদ্দেশ্যে আমরা সেই ভবিষ্যৎবাণীটি বিবেচনা করছি যেখানে নবী ঘোষণা করেছিলেন যে দাউদের গৃহে যোশিয়া নামে এক শিশু জন্মাবে এবং তোমার উপর ধূপ দগ্ধ করে এমন উচ্চস্থানগুলোর যাজকদের সে তোমারই উপর বলি করবে এবং মানুষের অস্থিও তোমার উপর দগ্ধ হবে। যোশিয়া অর্থ ঈশ্বরের ভিত্তি এবং তিনি অ্যাডভেন্টিজমের সেই ভিত্তিগুলোর প্রতিনিধিত্ব করেন যা জেরোবোয়ামের তার মিথ্যা উপাসনা ব্যবস্থার উদ্বোধনের দ্বারা প্রতিকায়িত, ঠিক সেই ইতিহাসেই নির্মিত হয়েছিল। জেরোবোয়াম কর্তৃক প্রতিষ্ঠিত সেই মিথ্যা উপাসনা ব্যবস্থার বিরুদ্ধে যোশিয়া নকল উপাসনায় নেতৃত্বদানকারী যাজকদের শাস্তি দেবেন।
নবী প্রভুর সেই আদেশ অমান্য করেছিলেন যে
জেরোবোয়ামের অভিষেক অনুষ্ঠানে যেদিক দিয়ে তিনি এসেছিলেন সেদিক দিয়ে যেন ফিরে না যান এবং বেতেলে যেন কিছু না খান বা পান না করেন। তিনি যখন বেতেলের মিথ্যাবাদী নবীর খাদ্য খেলেন তখন তাকে এমন এক মৃত্যুর প্রতীক হিসেবে স্থাপন করা হয়েছিল যা ১৮৫৪ যারা ধর্মত্যাগী প্রোটেস্ট্যান্টবাদের মতবাদ ও মিথ্যা ভাববাদী পদ্ধতিতে ফিরে যেতে এবং তা ভক্ষণ করতে বেছে নেবে, যার প্রতিনিধিত্ব ১৮৬৩ সালের বিদ্রোহ দ্বারা হয়েছিল তাদের ওপর নেমে আসবে। ১৮৬৩ সালে যারা বিদ্রোহ করেছিল তাদের মৃত্যুসজ্জা বেতেলের মিথ্যাবাদী নবীর সেই একই মৃত্যুসজ্জা হবে। ধর্মত্যাগী প্রোটেস্ট্যান্টবাদের মৃত্যুসজ্জা ছিল 1844 সালের 11 আগস্ট থেকে 1844 দিবসের ইতিহাস। তখনই তারা ঈশ্বরের প্রাক্তন নির্বাচিত লোকেরা উপেক্ষিত হয়েছিল এবং রোমের কন্যারা হয়ে গিয়েছিল। লাওদিকীয় অ্যাডভেন্টিজমের মৃত্যুসজ্জাও হবে সেই সময়ের ব্যবধানে। একদিকে 2023 সালের 11 সেপ্টেম্বর, যখন পরাক্রমশালী স্বর্গদূত নেমে এসেছিল, যেমনটি 1840 সালেও ঘটেছিল, আর অন্যদিকে মহাভূমিকম্পের ক্ষণ, যা শীঘ্র আগত রবিবার আইনের প্রতিনিধিত্ব করে।
2001 সালের 11 সেপ্টেম্বর 1,44,000 জনের মোহরকরণ শুরু হল এবং স্বর্গদূত জিরুসালেম জুড়ে চলতে শুরু করলেন। দেশে, যুক্তরাষ্ট্রে এবং গির্জায় লাওদিকীয় অ্যাডভেন্টিজমে সংঘটিত জঘন্য কাজগুলোর জন্য যারা দীর্ঘশ্বাস ফেলেও কাঁদে, তাদের ললাটে একটি চিহ্ন রাখতে লাগলেন। 2001 সালের 11 সেপ্টেম্বর ইজেকিয়েলের 4টি জঘন্যতার মাধ্যমে প্রতিনিধিত্ব করা পূর্বপুরুষদের পাপ তখন শুরু হওয়া মোহরকরণ প্রক্রিয়ায় পরীক্ষাস্বরূপ বর্তমান সত্যে পরিণত হল।
1863 সালের পরীক্ষা জড়িত ছিল মিলারবাদী আন্দোলনের সেই ভিত্তির সঙ্গে, যা লেবীয় পুস্তকের 26 অধ্যায়ের 7 বার দ্বারা উপস্থাপিত হয়েছিল এবং যা 1863 সালেই প্রত্যাখ্যাত হয়েছিল। এই পরীক্ষাটি অন্তর্ভুক্ত করেছিল অন্তিম বর্ষণের বিশ্রাম খুঁজে পেতে জিরোমিয়ার প্রাচীন পথগুলোতে ফিরে যাওয়ার ইচ্ছা বা অনিচ্ছা। 1888 সালের পরীক্ষা ছিল লাওদিকিয়ার মণ্ডলীর প্রতি বার্তা, যা প্রবীণরা জোন্স ও ওয়াগনার নিয়ে এসেছিলেন। সেটি ছিল বিশ্বাসের দ্বারা ধার্মিকতার বার্তাও।
1836 সালে লাওদিকিয়ার প্রতি বার্তাটি প্রথম মিলারাইটদের আন্দোলনে আসে এবং তা 7 সময়ের বর্ধিত আলোর সঙ্গে আসে, কিন্তু লাওদিকিয়ার প্রতি বার্তায় উল্লিখিত প্রতিকারসমূহ যে অভিজ্ঞতার প্রতিনিধিত্ব করেছিল আর ভবিষ্যৎবাণীমূলক ইতিহাসের বার্তা, উভয়ই 1833-32 সালে প্রত্যাখ্যাত হয়। সে অভিজ্ঞতাটি অবয়বের মারে দর্শনে প্রতিনিধিত্ব করা হয়েছিল এবং ভবিষ্যৎবাণীমূলক ইতিহাসের খাজন দর্শন উভয়ই প্রত্যাখ্যাত হয়েছিল। ওই দুই দর্শনেরই পরিপূর্ণতা 22 অক্টোবর 1846-এ সংঘটিত হয়েছিল এবং 19 বছর পরে উভয়ই প্রত্যাখ্যাত হয়, কারণ যীশু সর্বদা শেষকে শুরুর সঙ্গে এক করে চিহ্নিত করেন।
2001 সালের 11 সেপ্টেম্বর 1863 ও 1838 সালের বিদ্রোহগুলোর পরীক্ষা আবারও পরীক্ষাস্বরূপ সত্য হয়ে উঠল, কারণ উভয়ই জিরোমিয়ের প্রাচীন পথগুলোর সঙ্গে যুক্ত ছিল। সেই দিনেই শেষ বৃষ্টির বার্তা এসে পৌঁছায় এবং 1919 সালের পরীক্ষাটিও উপস্থিত হয়, কারণ 1919 সালে ভবিষ্যৎবাণীমূলক প্রাসঙ্গিকতাবিহীন এক খ্রিস্টকে নিয়ে মিথ্যা সুসমাচারকে ভুয়া শান্তি ও নিরাপত্তা বার্তা হিসেবে পেশ করা হয়েছিল। 2001 সালের 11 সেপ্টেম্বর প্রকাশিত বাক্যের 18 অধ্যায়ের পরাক্রমশালী স্বর্গদূত অবতীর্ণ হলে 1 থেকে 3 পদ পূর্ণ হয়েছিল এবং 1 থেকে 3 পদ প্রথম কণ্ঠস্বরের বার্তাকে উপস্থাপন করে।
এখন কি এই কথা প্রচারিত হচ্ছে যে আমি ঘোষণা করেছি নিউ ইয়র্ক জলোচ্ছ্বাসে ভেসে যাবে? এ কথা আমি কখনো বলিনি। আমি বলেছি সেখানে একের পর এক তলা তুলে যে বৃহৎ অট্টালিকাগুলি নির্মিত হচ্ছে সেগুলির দিকে তাকিয়ে, প্রভু যখন পৃথিবীকে ভীষণভাবে কাঁপাতে উঠে দাঁড়াবেন তখন কি ভয়াবহ দৃশ্যই না সংঘটিত হবে। তখন প্রকাশিত বাক্য আঠরা হৌম ওন তোমরি পূর্ণ হবে। প্রকাশিত বাক্যের 18 অধ্যায়ের সমগ্র অংশই পৃথিবীর ওপর যা আসছে তার এক সতর্ক বার্তা, কিন্তু নিউ ইয়র্কের ওপর বিশেষভাবে কি আসছে সে বিষয়ে আমার কাছে নির্দিষ্ট কোনো আলো নেই। কেবল এতটুকু আমি জানি যে একদিন সেখানে সেই বৃহৎ অট্টালিকাগুলি ঈশ্বরের শক্তির মোড় ফেরানো ও উলটপালটকারী ক্রিয়ায় নিক্ষিপ্ত হয়ে পড়বে। আমাকে যে আলো দেওয়া হয়েছে তার দ্বারা আমি জানি যে ধ্বংস পৃথিবীতে উপস্থিত। প্রভুর একটি বাক্য, তার মহাশক্তির একটি স্পর্শ আর এই বিরাট স্থাপনাগুলি ধসে পড়বে। এমন সব দৃশ্য সংঘটিত হবে যার ভয়াবহতা আমরা কল্পনাও করতে পারি না। রিভিউ অ্যান্ড হেরাল্ড, July 5, 1906।
প্রকাশিত বাক্য 18 অধ্যায়ের স্বর্গদূত আগমনের সাথে সাথে শেষ বৃষ্টি ছিটিয়ে পড়তে শুরু করে এবং হাবাক্কুকের 2 অধ্যায়ে যে ভবিষ্যৎবাণীমূলক বিতর্ক উপস্থাপিত হয়েছে তা শুরু হয়। বিতর্কটি ছিল বাইবেলের ভবিষ্যৎবাণী বোঝার 2টি পদ্ধতি এবং শেষ বৃষ্টির একটি মিথ্যা ও একটি সত্য বার্তা, এই বিষয়গুলোকে কেন্দ্র করে। প্রকাশিত বাক্য 18 অধ্যায়ের 2 কণ্ঠস্বর আগমনের সাথে বিতর্কের ইতি ঘটে। সেই কণ্ঠস্বর আধুনিক বাবিলনের ওপর ঈশ্বরের কার্যকর বিচার সূচিত হয়েছে এই কথা চিহ্নিত করে
এবং ঈশ্বরের অন্যান্য পালকে বাবিলন থেকে বেরিয়ে আসতে আহ্বান জানায়। এই দ্বিতীয় কণ্ঠস্বরের আগমন 144,000 সিলমোহর দেওয়ার ইতিহাসের পরিসমাপ্তি নির্দেশ করে, যা চতুর্থ ঘৃণ্যতা দ্বারা প্রতিনিধিত্ব করা হয়েছে। আর সেই চতুর্থ ঘৃণ্যতা নিজে লাওদিকিয়ান অ্যাডভেন্টবাদের চতুর্থ ও শেষ প্রজন্মকে শীঘ্র আসন্ন রবিবারের আইনের সময় সূর্যের সামনে নত হওয়া হিসেবে উপস্থাপন করে।
স্বর্গদূতের অবতরণ ও 1844 সালের বন্ধ দরজার মধ্যবর্তী সময়ে ধর্মত্যাগী প্রোটেস্ট্যান্টবাদের মৃত্যুসজ্জা, স্বর্গদূতের অবতরণ ও আসন্ন রবিবার আইনের বন্ধ দরজার মধ্যবর্তী সময়ে লাওদিকীয় অ্যাডভেন্টবাদের মৃত্যুসজ্জাকে প্রতিকায়িত করেছিল। জিহুদা থেকে আগত ভাববাদীকে বেতেলের মিথ্যা ভাববাদীর একই সমাধিতে সমাহিত করা হয়েছিল, এবং রাজা যোশিয়া যখন তার সংস্কার শুরু করেন, তিনি সেই সমাধির সামনেই দাঁড়িয়েছিলেন। রাজা যোশিয়ার সংস্কার, যার নাম ঈশ্বরের ভিত্তিকে নির্দেশ করে, শুরু হয়েছিল 13 সেপ্টেম্বর 2001, যখন ঈশ্বর তার শেষ দিনের জনগণকে সেই ভিত্তিতে পুনরায় ফিরিয়ে আনতে শুরু করেছিলেন। মন্দির পুনরুদ্ধারের কাজ হাতে নেওয়া হলে তার সংস্কার সূচিত হয়েছিল।
আর হল যে রাজা যোশিয়ের 18তম বছরে রাজা লিপিকার শাফানকে, যিনি আজালিয়ার পুত্র আর আজালিয়া মেশুল্লামের পুত্র, প্রভুর গৃহে পাঠালেন বলে, উচ্চ যাজক হিলকিয়ার কাছে যাও, যাতে সে প্রভুর গৃহে যে রৌপ্য আনা হয়েছে, যা দ্বাররক্ষীরা লোকদের কাছ থেকে সংগ্রহ করেছে, তা গণনা করে, আর তারা যেন তা প্রভুর গৃহের তদারকির অধীনে থাকা কাজকর্মে নিযুক্ত লোকদের হাতে দেয়, এবং তারা যেন প্রভুর গৃহে কাজ করা লোকদের দেয় গৃহের ভাঙাচোরা মেরামত করার জন্য, কাঠমিস্ত্রিদের, নির্মাতাদের ও রাজমিস্ত্রিদের জন্য, এবং কাঠ ও কাটা পাথর কিনতে, যাতে গৃহটি মেরামত করা যায়। তবুও তাদের হাতে যে অর্থ দেওয়া হয়েছিল তার বিষয়ে তাদের সঙ্গে কোনো হিসাব নেওয়া হয়নি, কারণ তারা বিশ্বস্ততার সঙ্গে কাজ করেছিল। আর প্রধান যাজক হিলকিয়া লিপিকার শাফানকে বললেন, আমি প্রভুর গৃহে ব্যবস্থার বই পেয়েছি, এবং হিলকিয়া বইটি শাফানের হাতে দিলেন, আর সে তা পড়ল। আর লিপিকার শাফান রাজার কাছে এসে রাজাকে সংবাদ জানালেন এবং বললেন, তোমার দাসরা গৃহে পাওয়া টাকা সংগ্রহ করেছে, এবং প্রভুর গৃহের তদারকির অধীনে যারা কাজ করে তাদের হাতে তা দিয়েছে। আর লিপিকার শাফান রাজাকে আরও বললেন, যাজক হিলকিয়া আমাকে একটি বই দিয়েছেন, এবং শাফান বইটি রাজার সামনে পড়ে শোনালেন। আর হল যে রাজা যখন ব্যবস্থার বইয়ের কথা শুনলেন, তখন তিনি নিজের বস্ত্র ছিঁড়ে ফেললেন, আর রাজা আদেশ দিলেন যাজক হিলকিয়াকে, শাফানের পুত্র আহিকামকে, মিখায়ার পুত্র আখভোরকে, লিপিকার শাফানকে এবং রাজার এক দাস আশাহিয়াকে, বলে, তোমরা গিয়ে আমার জন্য, জনগণের জন্য এবং সমস্ত জিহুদার জন্য এই যে বইটি পাওয়া গেছে তার কথাগুলির বিষয়ে প্রভুর কাছে জিজ্ঞাসা করো, কারণ প্রভুর যে ক্রোধ আমাদের বিরুদ্ধে জ্বলেছে তা মহা, এই জন্য যে আমাদের পূর্বপুরুষেরা এই বইয়ের কথাগুলিতে কান দেয়নি, আমাদের সম্বন্ধে যা যা লেখা আছে সেগুলির সব অনুযায়ী করতে। দুই রাজা বলি 22:3-13 দেশেন।
যে ভবিষ্যৎবাণী অনুযায়ী যোশিয়া নামের এক শিশুর জন্ম হবে, তা 2001 সালের 11 সেপ্টেম্বরকে চিহ্নিত করে। সেদিন পরাক্রমশালী স্বর্গদূত অবতীর্ণ হয়ে তার শেষ দিনের জনগণকে প্রাচীন পদগুলিতে ফিরিয়ে আনলেন। সেই অবতরণটির পূর্ব নিদর্শন ছিল 1840 সালের 11 আগস্ট একই স্বর্গদূতের অবতরণ। উভয় অবতরণই ইসলামের একটি ভবিষ্যৎবাণীর পরিপূর্তি চিহ্নিত করেছিল। প্রকাশিত বাক্যের 9 অধ্যায় 15 পদে বর্ণিত ইসলামের সময়ভিত্তিক ভবিষ্যৎবাণীর পরিপূর্তি সম্পর্কে আগেভাগে শনাক্তকরণ এবং সেই অগ্রিম পূর্বাভাস প্রকাশের সঙ্গে যার নাম যুক্ত, সেই ঐতিহাসিক ব্যক্তিটি ছিলেন যোশিয়া।
প্রকাশিত বাক্যগ্রন্থের 10 ও 18 অধ্যায়ে বর্ণিত স্বর্গদূতের উভয় অবতরণে যোশিয় নামটি চিহ্নিত আছে। যোশিয় লিচ ইসলাম সম্পর্কিত যে বার্তা উপস্থাপন করেছিলেন তা 11 আগস্ট 1840 পূর্ণ হয়েছিল, এবং 11 সেপ্টেম্বর 2001 জেরোবোয়ামের ইতিহাসে অবাধ্য নবী যে যোশিয় নামের এক শিশুর জন্মের ভবিষ্যৎবাণী প্রকাশ করেছিলেন তা লাওদিকীয় অ্যাডভেন্টিজমে পূর্ণ হয়েছিল, যখন স্বর্গদূত তার অন্তিম দিনের লোকদেরকে সেই ভিত্তিমূল ইতিহাসে ফিরিয়ে নিয়ে গেলেন, যেখানে অবাধ্য নবী ও জেরোবোয়ামের মুখোমুখি সংঘাত তার পরিপূর্ণতা লাভ করেছিল। বাইবেলের সাক্ষ্য ভবিষ্যতে এক যোশিয় আসবে, এমন একটি ভবিষ্যৎবাণীকে চিহ্নিত করেছিল,
এবং অবাধ্য নবীর দ্বারা প্রতিকায়িত সেই ইতিহাস ১৮২৪ সালে যখন পুনরাবৃত্ত হল, তখন নাম সম্পর্কিত তার ভবিষ্যৎবাণী আবারও ভবিষ্যৎবাণীমূলক বর্ণনায় স্থান পেল।
২০০১ সালের ১১ সেপ্টেম্বর জিহুদা গোত্রের সিংহ তার অন্তিম দিনের জনগণকে জিরোমিয়াহর প্রাচীন পথসমূহে ফিরিয়ে নিয়ে গেলেন, যা সেই ৪৬ বছরের প্রতিনিধিত্ব করত, যার মধ্যে চুক্তির দূত একটি মন্দির নির্মাণ করেছিলেন, যাতে তিনি ১৮৪৪ সালের ২২ অক্টোবর সেখানে হঠাৎ এসে উপস্থিত হন। যোশিয়া মন্দির মেরামতের কাজ শুরু করার সময় মসির অভিশাপ আবিষ্কার করেছিলেন। ১,৪৪,০০০এর কাজকে জিশাইয়া পুনঃস্থাপনের কাজ হিসেবে উপস্থাপন করেছে।
আর তারা প্রাচীন ধ্বংসাবশেষ পুনর্নির্মাণ করবে, পূর্বতন ধ্বংসপ্রাপ্ত স্থানগুলোকে তারা আবার দাঁড় করাবে এবং বহু প্রজন্ম ধরে বিরান পড়ে থাকা শহরগুলো তারা পুনরুদ্ধার করবে। জিশাই এই কষ্টি চয়।
মন্দির সংস্কার ও পুনঃস্থাপনে যোশিয়ার যে কাজ, সেটি জিশাইও চিহ্নিত করেছেন ঈশ্বরের শেষকালের লোকদের দ্বারা সম্পন্ন হওয়া কাজ হিসেবে। কারণ সব নবীই তারা যে কালে বাস করতেন তার চেয়ে শেষ দিন সমূহ সম্পর্কে বেশি বলেছেন। সেই কাজটির প্রাকুরূপ দেখা যায় এজরার সময়ে বাবিল থেকে বেরিয়ে আসা লোকদের মধ্যে।
কারণ আমরা দাস ছিলাম, তবুও আমাদের ঈশ্বর আমাদের দাসত্বে আমাদের পরিত্যাগ করেননি, বরং পারস্যের রাজাদের দৃষ্টিতে আমাদের প্রতি করুণা প্রসারিত করেছেন, যাতে তিনি আমাদের পুনরুজ্জীবন দেন, আমাদের ঈশ্বরের গৃহ স্থাপন করেন, তার ধ্বংসাবশেষ মেরামত করেন এবং জিহুদা ও জিরুসালেমে আমাদের জন্য একটি প্রাচীর প্রদান করেন। এজরা ৯:৯।
এজরা পরিচালিত কাজটি তাদের বাবিলন থেকে ফিরে আসার পর সম্পন্ন হয়েছিল এবং এটি যোশিয়া যে মন্দির পুনঃস্থাপনের কাজ করছিলেন তার প্রতিনিধিত্ব করে, অর্থাৎ ঈশ্বরের শেষ দিনের লোকদের বিষয়ে ঈশাইয়া যে কাজটি চিহ্নিত করেছিলেন এবং সেটি ১১ সেপ্টেম্বর ২০০১ শুরু হয়েছিল। প্রকাশিত বাক্যে যোহনও সেই কাজটি চিহ্নিত করেছেন।
আর স্বর্গ থেকে যে কণ্ঠস্বর আমি শুনেছিলাম, সে আবার আমার সঙ্গে কথা বলল এবং বলল, যাও এবং সেই ছোট বইটা নিয়ে নাও যা সমুদ্রের উপর ও স্থলের উপর দাঁড়ানো স্বর্গদূতের হাতে খোলা রয়েছে। আর আমি স্বর্গদূতের কাছে গেলাম এবং তাকে বললাম, আমাকে সেই ছোট বইটা দাও। তিনি আমাকে বললেন, এটা নাও এবং খেয়ে ফেলো, এটি তোমার পেটকে তিক্ত করবে কিন্তু তোমার মুখে মধুর মতো মিষ্টি হবে। আমি স্বর্গদূতের হাত থেকে সেই ছোট বইটা নিলাম এবং তা খেয়ে ফেললাম। তা আমার মুখে মধুর মতো মিষ্টি ছিল কিন্তু আমি তা খেয়েই আমার পেট তিক্ত হয়ে গেল। আর তিনি আমাকে বললেন, তোমাকে আবার বহু জনগণ, জাতি, ভাষা এবং রাজাদের সামনে ভাববাণী করতে হবে। আর আমাকে লাঠির মতো একটি নল দেওয়া হল এবং স্বর্গদূত দাঁড়িয়ে বললেন, উঠো এবং ঈশ্বরের মন্দির, বেদী এবং সেখানে যারা উপাসনা করে তাদের পরিমাপ করো, কিন্তু মন্দিরের বাইরে যে আঙ্গিনা আছে সেটি বাদ দাও, তার পরিমাপ করো না, কারণ তা অন্য জাতিদের হাতে দেওয়া হয়েছে এবং তারা ৪২ মাস ধরে পবিত্র নগরটিকে পদদলিত করবে। আর আমি আমার দুই সাক্ষীকে ক্ষমতা দেব এবং তারা শোকবস্ত্র পরিহিত হয়ে ১,২৬০ দিন ভাববাণী করবে। প্রকাশিত বাক্য ১০:৮-১১:৩।
এই অংশে জন প্রতিনিধিত্ব করছেন মিল আরাইটদের, যারা ১১ আগস্ট ১৮৪০-এ স্বর্গদূত অবতরণ করেছিলেন যখন তখন তার হাতে থাকা বাণীটি খেয়ে নিয়েছিল, কিন্তু যারা ২২ অক্টোবর ১৮৪৪-এর তিক্ত হতাশাও সহ্য করেছিল। ১৮৪৪-এর তিক্ত হতাশার প্রেক্ষাপটে দাঁড়িয়ে জনকে বলা হয়েছিল যে ঈশ্বরের অন্তিম দিনের জনগণের প্রতীক হিসেবে তাকে ১৮৪০ থেকে ১৮৪৪ সালের দ্বারা প্রতিনিধিত্ব করা অভিজ্ঞতাটি পুনরায় করতে হবে। এভাবে ১১ সেপ্টেম্বর ২০০১-এর দিকে এবং শীঘ্রই আগত রবিবারের আইনের দিকেও ইঙ্গিত করা হয়। তাকে বলা হয়েছিল, তোমাকে অবশ্যই আবার বহু জনগণ, জাতি, ভাষা ও রাজাদের সামনে ভবিষ্যৎবাণী করতে হবে, যা নির্দেশ করে যে প্রকাশিত বাক্যের ১৮ অধ্যায়ে স্বর্গদূত অবতরণ করলে সমগ্র পৃথিবী আলোকিত হবে। যখন প্রকাশিত বাক্যের ১০ অধ্যায়ের ইতিহাস পুনরাবৃত্ত হবে পংক্তির উপর পংক্তি,
ঈশ্বরের শেষ দিনের লোকেরা আবার ভবিষ্যৎবাণী করবে, তখন যে ইতিহাস পুনরাবৃত্ত হবে তা চিহ্নিত করার প্রসঙ্গে যোহনকে উঠে ঈশ্বরের মন্দিরটি মাপও বলা হয়েছিল। তার এই মাপাটি নির্দিষ্টভাবে চিহ্নিত করা হয়েছিল কারণ তাকে ১৮৮৪ চলিপথ সালে স্থাপন করা হয়েছিল, যেখানে ২২ অক্টোবরের হতাশায় তার উদর তিক্ত হয়ে উঠেছিল। তাকে মন্দিরটি মাপতে বলা হয়েছিল কিন্তু প্রাঙ্গণটি বাদ দিতে,
কারণ তাকে জানানো হয়েছিল যে সেটি অজাতীয়দের সময়কে নির্দেশ করে, যখন তারা 1260 বছর ধরে প্রাঙ্গণটি পদদলিত করবে। ওই 1260 বছর 1798 সালে শেষ হয়েছিল, জোহনকে 1798 সাল থেকে তার মাপা শুরু করতে এবং তার আগের 1260 বছর বাদ দিতে বলা হয়েছিল, যে সময়ে আধ্যাত্মিক মন্দির ও আধ্যাত্মিক জিরুসালেম পদদলিত হয়েছিল। তিনি 1884 চলের আর 85 সলের সেই হতাশার প্রেক্ষাপটে দাঁড়িয়েছিলেন। সুতরাং 1798 থেকে 1884 মোট 46 বছর, ওই 46 বছরই মন্দিরের প্রতিনিধিত্ব করে,
যখন জোহন ঈশ্বরের অন্তিম দিনের জনগণের প্রতিনিধিত্বে আবার ভবিষ্যৎবাণী করতে যাচ্ছিলেন, যেমন তারা 1840 থেকে 1844 সালের মধ্যে করেছিল। তখন তাদের কাজ শুরু করার কথা ছিল ঠিক সেই সময়ে যখন ইসলামের একটি ভবিষ্যৎবাণী পূর্ণ হওয়ার সময় স্বর্গদূত অবতরণ করলেন। আবার ভবিষ্যৎবাণী করার তাদের কাজটির জন্য মন্দির পরিমাপের এক কাজ প্রয়োজন হবে এবং সেই কাজটি পুরনো পথসমূহের অনুসন্ধানের প্রতিনিধিত্ব করবে, যে ইতিহাসটি মন্দির দ্বারা প্রতিনিধিত্ব করা হয়েছিল, যা 1798 সালে অন্তিম সময়ে শুরু হয়েছিল এবং 1844 সালের মহা হতাশার মাধ্যমে সমাপ্ত হয়েছিল। তারা যখন জিরেমিয়ার পুরনো পথসমূহ, যা জোহনের 46 বছরের মন্দির, অনুসন্ধানের কাজ শুরু করল, তখন মন্দির জুড়ে ছড়িয়ে থাকা ধ্বংসাবশেষের মধ্যে মুসার অভিশাপ প্রকাশ পায় এবং আগত যোশিয়া সম্পর্কে দেওয়া ভবিষ্যৎবাণীটি পূর্ণ হয়। যোশিয়ার কাজটিকেও আবার ইসায়া চিহ্নিত করেছেন।
আর যারা তোমার মধ্যে থেকে উঠবে, তারা প্রাচীন ধ্বংসপ্রাপ্ত স্থানগুলো পুনর্নির্মাণ করবে, তুমি বহু প্রজন্মের ভিত্তি পুনঃস্থাপন করবে, আর তোমাকে বলা হবে ভাঙনের মেরামতকারী, বাস করার পথগুলোর পুনঃস্থাপক। ইসাইয়া 18:12।
ঈশ্বরের শেষ দিনের লোকদের বাস করার পথসমূহ পুনরুদ্ধার করার কথা ছিল, যেগুলি জিরোমিয়াহর পুরাতন পথসমূহ। তাদের প্রাচীন বিরান স্থানগুলি পুনর্নির্মাণ করার কথা ছিল, যেমন যোশিয়া ও এজরার ইতিহাসে কর্মীরা তা সম্পন্ন করছিলেন। তাদের পঙ্ক্তির উপর পঙ্ক্তি পদ্ধতি প্রয়োগ করার কথা ছিল, কারণ তারা কেবলমাত্র অ্যাডভেন্টিজমের ভিত্তিমূলক ইতিহাসকে উত্থাপন করবে না, যা 46 বছরে নির্মিত মন্দির দ্বারা প্রতিনিধিত্ব করা হয়, বরং তা করতে গিয়ে তারা অনেক প্রজন্মের ভিত্তিসমূহকে উত্থাপন করার কথা ছিল। তাদের চিহ্নিত করার কথা ছিল যে প্রত্যেক সংস্কার আন্দোলনই একটি ভিত্তিমূলক কাজকে প্রতিনিধিত্ব করে এবং পঙ্ক্তির উপর পঙ্ক্তি স্মরণোচ্চ এটন থেকে 1844-এর শেষ দিনের ভিত্তিসমূহকে নির্দেশ করে। তাদের ফাটলটি মেরামত করার কথা ছিল এবং সেই ফাটল একটি পাত্র বা প্রাচীরে প্রাথমিক ভাঙনকে প্রতিনিধিত্ব করে, যা আরও বিপর্যয়ের পথ খুলে দেয়। যে ফাটলটি মেরামত করার কথা ছিল তা ছিল 1863 সালের বিদ্রোহ।
2001 সালের 11 সেপ্টেম্বরে যখন যোশিয়া এসে পৌঁছাল, ঈশ্বরের অন্তিম দিনের লোকেরা জিরোমিয়াহর প্রাচীন পদগুলিতে ফিরে গেল এবং মিলারাইট ইতিহাস পরিমাপ করতে শুরু করল। তারা ভাঙন আবিষ্কার করল। তারা প্রাচীন ধ্বংসস্তূপ পুনর্নির্মাণ করতে করতে মিলারের স্বপ্নের রত্নগুলোর সত্যকে শনাক্ত করল। তারা 7 বার আবিষ্কার করল, যেমন যোশিয়া করেছিলেন, এবং লেবীয় পুস্তকের 26তম অধ্যায়ের সত্যটিকে পুনরুদ্ধার করল এবং এইভাবে প্রাচীন ধ্বংসাবশেষকে পুনর্নির্মাণ করল। যখন তারা লেবীয় পুস্তকের 26তম অধ্যায়ের প্রথম ও শেষ ধ্বংসাবস্থাকে পুনরুদ্ধার করল, তখন তারা বুঝল যে একটির সমাপ্তি 1658 সালে এবং অন্যটির 1854 সালে। অতব প্রাচীন ধ্বংসাবশেষ পুনর্নির্মাণের তাদের কাজটাই ছিল সেই দণ্ড যা জোহনকে দেওয়া হয়েছিল এবং যা দিয়ে তিনি মন্দির মাপতে পেরেছিলেন।
যিহুদা গোত্রের সিংহ তার জনগণকে পুরাতন পথসমূহে ফিরিয়ে নিলেন, যাতে তারা শেষ বৃষ্টির বার্তা খুঁজে পেতে পারে, আর সেই শেষ বৃষ্টির বার্তাই হল তৃতীয় হায় এর ইসলামের বার্তা, যখন তারা শেষ পর্যন্ত হাবাক্কুকের দুটি পবিত্র ফলক, যা 1843 ও 1850 সালের অগ্রদূত চার্টস সমূহে উপস্থাপিত আবিষ্কার করল, তখন তারা দেখল যে ভিত্তিতে প্রকাশিত বাক্যের 8ম অধ্যায়ের 3টি হায় অন্তর্ভুক্ত ছিল এবং যে ভিত্তিমূলক ইতিহাসে মিলারীয় মন্দির নির্মিত হয়েছিল সেখানে দ্বিতীয় হায় সমাপ্ত হয়েছিল। তারপর তারা স্বীকার করল যে ভবিষ্যৎবাণীর ত্রিবিধ প্রয়োগের নীতির বোধগম্যতা পূর্বেই যিহুদা গোত্রের সিংহ স্থাপন করে দিয়েছিলেন, যাতে তারা জিরোমিয়ার পুরাতন পথসমূহে ফিরে এলে বিশ্রাম ও স্বস্তি চিনতে পারে, যা তৃতীয় হায়ের শেষ বৃষ্টির বার্তা
এবং যা প্রথম ও দ্বিতীয় হায়ের দুই সাক্ষীর দ্বারা শনাক্ত ও প্রতিষ্ঠিত হয়।
আমরা পরবর্তী প্রবন্ধে এই অধ্যয়ন অব্যাহত রাখব।
শত্রু আমাদের ভাইবোনদের মনকে এই শেষ দিনগুলোতে দাঁড়ানোর জন্য একটি জাতিকে প্রস্তুত করার কাজ থেকে সরিয়ে দিতে চাইছে। তার কপট যুক্তিগুলো এমনভাবে সাজানো যে সেগুলো মনকে এই সময়ের বিপদ ও কর্তব্য থেকে দূরে নিয়ে যায়। খ্রিস্ট যে আলো তার লোকদের জন্য জোহনকে দিতে স্বর্গ থেকে এসেছিলেন, তারা তাকে কিছুই বলে গণ্য করে না। তারা শেখায় যে আমাদের সামনে আসন্ন ঘটনাগুলো বিশেষ মনোযোগ পাওয়ার মতো যথেষ্ট গুরুত্বপূর্ণ নয়। তারা স্বর্গীয় উৎসের সত্যকে অকার্যকর করে দেয় এবং পরিবর্তে মিথ্যা বিজ্ঞান দিয়ে ঈশ্বরের লোকদের তাদের অতীত অভিজ্ঞতা থেকে বঞ্চিত করে। প্রভু এই কথা বলেন, তোমরা পথে দাঁড়াও এবং দেখো এবং প্রাচীন পথসমূহের বিষয়ে জিজ্ঞাসা করো, কোথায় সেই উত্তম পথ, এবং তদনুসারে চল। জিরমিয়া ৬ অলমিস করতে পারো। কেউ যেন আমাদের বিশ্বাসের ভিত্তিগুলি উপড়ে ফেলতে উদ্যত না হয়, সেই ভিত্তিগুলি যা আমাদের কর্মের সূচনা লগ্নে প্রার্থনাপূর্ণভাবে বাক্য অধ্যয় এবং প্রকাশনার মাধ্যমে স্থাপিত হয়েছিল। এই ভিত্তিগুলির ওপরই আমরা গত ৫০ বছর ধরে নির্মাণ করে আসছি। মানুষ মনে করতে পারে যে তারা একটি নতুন পথ আবিষ্কার করেছে এবং যে ভিত্তি স্থাপিত হয়েছে তার চেয়ে আরও দৃঢ় ভিত্তি তারা স্থাপন করতে পারে, কিন্তু এটি এক মহাপ্রতারণা। যে ভিত্তি স্থাপিত হয়েছে তা ব্যতীত অন্য কোনো ভিত্তি কেউ স্থাপন করতে পারে না। অতীতে অনেকেই এক নতুন বিশ্বাস নির্মাণের নতুন নীতিমালা প্রতিষ্ঠার উদ্যোগ গ্রহণ করেছে, কিন্তু তাদের নির্মাণ কতদিন স্থায়ী হয়েছিল তা শীঘ্রই পতিত হয়েছিল, কারণ তা শিলার ওপর প্রতিষ্ঠিত ছিল না। প্রথম শিষ্যদের কি মানুষের উক্তিগুলোর সম্মুখীন হতে হয়নি? তাদের কি মিথ্যা তত্ত্ব শুনতে হয়নি? এবং তারপর সবকিছু সম্পন্ন করার পর দৃঢ়ভাবে দাঁড়িয়ে এই কথা বলতে হয়নি যে ভিত্তি স্থাপিত হয়েছে তা ছাড়া অন্য কোনো ভিত্তি কেউ স্থাপন করতে পারে না? ১ করিন্থিয়ান্স ৩:১১। অতএব আমাদের দৃঢ় বিশ্বাসের আদি অংশটিকে শেষ পর্যন্ত অবিচলভাবে ধারণ করে রাখতে হবে। ঈশ্বর ও খ্রিস্টের পক্ষ থেকে এই জনগণের নিকট শক্তির বাক্য প্রেরিত হয়েছে, যাতে তাদের জগৎ থেকে একে একে বর্তমান সত্যের স্বচ্ছ আলোতে বের করে আনা যায়। পবিত্র অগ্নিস্পর্শিত ওষ্ঠ দ্বারা ঈশ্বরের দাসগণ এই বার্তা ঘোষণা করেছেন। ঘোষিত সত্যের সত্যতায় ঐশী উচ্চারণ তার শীল মোহর অঙ্কিত করেছে। টেস্টিমনিজ ভলিউম ৮ ২৯৬-২৯৭।